ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা, আমরা এখন পড়ছি সমরেশ বসুর আদাব গল্পটা। গল্পের একটা লাইনও পড়ানো হয়নি, শুধু গতদিন লেখক পরিচিতি একটু পড়েছিলাম আর গল্পটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। কিন্তু তার আগে বলে নিই যে আমি এই রেকর্ডিংটা যে সময় করছি সে সময়টা হলো আম্পান সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের রাত্রিটার পরের দিন সকাল। সেই জন্যে সকলকে বলছি যে তোমরা নিশ্চয়ই নিরাপদে আছো এবং সুস্থ আছো। যাই হোক, এইটুকু আশা রেখে গল্পটা শুরু করছি। আজকে আমি পড়াবো, আগের দিন আমি এইটুকু বলেছিলাম আলোচনায় যে গল্পটা লেখা হয়েছিল 1946 সালে, আর এর পটভূমি হচ্ছে ঢাকায় রক্তাক্ত দাঙ্গা। তাহলে এই গল্পটার মধ্যে যে স্থান এবং সময়টা, সেটা সেই সময়কার ঢাকার হিন্দু মুসলমানকে দাঙ্গাকে কেন্দ্র করে, সেটাই সমরেশ বসু পটভূমি করে গল্পটা লিখেছেন। এখন আদাব শব্দটার অর্থ আগে বলেছিলাম যে মুসলিম রীতি অনুসারে একে অপরকে সৌজন্যমূলক যে সম্ভাষণ বা ডাক ডাকা হয় সেইটাই হচ্ছে আদাব। আমরা যেমন নমস্কার বলি, নমস্তে বলি, সেই রকম। গল্পটার মধ্যে যেহেতু দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা, মারামারি, খুনোখুনি, হানাহানি, কাটাকাটি, কিন্তু এর মধ্যেও যে সত্যটা থেকে যায় চিরস্থায়ী হয়ে, যেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো ভালোবাসা, মানবতা বোধ, সেইগুলোই সমরেশ বসু তার এই গল্পে দেখিয়েছে। অর্থাৎ দাঙ্গার হৃদয়হীন নিষ্ঠুরতা আর এই দুটো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ, এর ঊর্ধ্বে উঠে মানবতাই চিরকালের সত্য হয়ে দেখা দেয়, সেটাই প্রমাণ করেছেন গল্পটার মধ্যে দিয়ে। এবার আমরা পড়ব, গল্পটার মধ্যে অনেক নাটকীয়তা আছে, তাই একটানা পড়ে যাব। যেসব জায়গাগুলো বোঝাবার সেইগুলো আমি বোঝাব। আদাব, সমরেশ বসু। আর একটা কথা বলে নিই, বইটা যখন পড়বে এই আমার পড়াটা যখন শুনবে কান দিয়ে, তখন অবশ্যই বইটা সামনে খুলে রাখবে, বইটাকে দেখতে দেখতে আমার পড়াটা শুনলে বোঝাটা আরো সহজ হবে। পড়ছি। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। সময় হচ্ছে রাত্রি, রাত্রির কালো অন্ধকারে শহরটা ঢাকা, চারিদিক স্তব্ধ হয়ে আছে, নিস্তব্ধ। মাঝে মাঝে সেই নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে মিলিটারির গাড়ি টহল দিয়ে বেড়াচ্ছে। সেই রকম একটা গাড়ি ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। সব ঢাকা শহরের অঞ্চলের কথা বলছে সেই সময়কার। শহরে 144 ধারার কারফিউ অর্ডার জারি হয়েছে। 144 ধারা বা কারফিউর ব্যাপারটা আমরা জানি, অর্থাৎ এইরকম একটা পরিস্থিতিতে সরকার থেকে আইন করে দলবদ্ধভাবে রাস্তায় ঘোরা বন্ধ করে দেয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই গুলি করতেও তারা পেছোপা হয় না, অর্থাৎ গুলি করতেও দ্বিধা করে না। এইরকম একটা অবস্থাই হচ্ছে 144 ধারা বা কারফিউ। আমরা কারফিউ অল্প সামান্য একটু জেনেছি এই COVID-19 বা করোনার প্রকোপে, যে এখন বর্তমানে আমরা নাইট কারফিউর আওতার মধ্যে আছি, রাত্রিবেলা কারফিউ জারি। তবে এটা সেরম পরিস্থিতি নয় যে রাস্তায় দেখলেই গুলি করবে, এগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে বা এইরকম দাঙ্গা টাঙ্গা বাঁধলে এইগুলোকে জারি করা হয়। দাঙ্গা বেঁধেছে মানে মারামারি কাটাকাটি হচ্ছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই দা সুরকি ছুরি লাঠি নিয়ে, এর মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র নেই, বন্দুক টন্দুক নেই, আছে দা সুরকি, সুরকি মানে একটা লাঠির আগায় লাগানো একটা ফলা, ছুঁচলো একটা ফলা, যেটাকে বর্ষা বলা হয়, বল্লম বলা হয়, ছুঁড়ে যা দিয়ে আঘাত করা হয়। এছাড়া আছে ছুরি লাঠি, তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। ঘাতক মানে হত্যাকারী, গুপ্ত মানে যারা গোপনে আছে, সামনাসামনি মারছে না, লুকিয়ে থেকে হঠাৎ করে আক্রমণ করে মারছে, এরাই হচ্ছে গুপ্ত ঘাতক। এরা কি করছে? চোরা গোপ্তা হাঁচছে, অন্ধকারকে আশ্রয় করে। চোরা গোপ্তা মানে লুকিয়ে আড়াল থেকে আঘাত হাঁচছে, অন্ধকারকে আশ্রয় করে, অন্ধকারে লুকিয়ে থেকে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে, আর এক দল আছে লুঠেরা, যেসব বাড়িতে সবাইকে মেরে কেটে চলে যাচ্ছে বা ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, সেই ঘর থেকে, সেই মৃত লোকগুলোর কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, এরা হচ্ছে লুটেরা। আংটিটা, দামি একটা জিনিস, থালাবাটি, বাসন ইত্যাদি, এরা এদের অভিযানে বেরিয়েছে। অভিযান কথাটার মানে হচ্ছে যে ঠিক লক্ষ্যস্থানে দলবদ্ধভাবে পৌঁছানোর জন্যে যে যাত্রা করা হয় তাকে বলে অভিযান। লুটেরারা তাদের উদ্দেশ্য সিদ্ধ করতে, উদ্দেশ্য সফল করতে দলবদ্ধভাবে এই রকম যাত্রা করেছে বা অভিযানে বেরিয়েছে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বিভীষিকা মানে ভয়, আতঙ্ক, চারিদিকে মৃত্যু, ভয়, মৃত্যুর বিভীষিকা এই অন্ধকার রাত্রিটা। এই লুটেরাদের উল্লাস, উল্লাস মানে তীব্র আনন্দ, বিরাট আনন্দ, তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। বস্তি কাকে বলে? শহরের মধ্যে যেসব ঘরগুলো টিন বা টালি দিয়ে ছাউনি করা হয় এবং ঘরগুলো অত্যন্ত ঘেঁষাঘেঁষি, খুব মানে কাছাকাছি থাক, অপরিষ্কার জায়গা, তাকেই বস্তি বলে। সেই সব বস্তিতে আগুন জ্বলছে, মৃত্যু কাতর, নারী শিশুর চিৎকারে স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। চারিদিকে হত্যাকাণ্ড ঘটছে, বস্তিতে বস্তিতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, অসহায় নারী শিশু বৃদ্ধরা তারা চিৎকার করছে। এইরকম একটা আবহাওয়া, এইরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি বিভৎস হয়ে উঠেছে। বিভৎস কথাটার মানে যা দেখতে ভয়াবহ, বিকৃত, দেখলে ভয় লাগে, এই রকম একটা অবস্থা করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি, সৈন্য বহন করছে এমন গাড়ি। তারা কি করছে? গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। কোন দিকে গুলি ছুটতে হবে এরম কোনো ভাবনা চিন্তা নেই, যেদিকে পারছে সেদিকে গুলি ছুটছে, এই গুলি ছোঁড়ার ভয় দেখিয়ে, যাতে যারা দাঙ্গা করছে তারা স্থির হয়, তারা থেমে যায়, তাদেরকে ভয় দেখানোর জন্য। এইভাবে আইন শৃঙ্খলা, শৃঙ্খলা ডিসিপ্লিন বজায় রাখতে তারা এই কাজ করছে। কারা? সৈন্যবাহিনী গাড়ি, সৈন্যবাহী গাড়ি থেকে সৈন্যরা। এই যে একটা অংশ পড়লাম, এতে সেই ঢাকা শহরের চারিদিকের পরিবেশ পরিস্থিতিটা, সেই অন্ধকার রাত্রির পরিবেশ পরিস্থিতিটা আমাদের জানিয়ে দিল। সেখানে কি ঘটছে তাও আমরা জানলাম। এইবার আস্তে আস্তে আমরা গল্পের মূল অংশে প্রবেশ করব। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলির দুটো, গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে, সেটাকে মানে ডাস্টবিনটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। ওই ডাস্টবিনটাকে আড়াল করে লোকটা বেরিয়ে এলো বটে, কিন্তু মাথা তুলল না। মাথা তুললেই যদি দূর থেকে তাকে দেখতে পায়। সে যে সম্প্রদায় অর্থাৎ দলের লোক, তার বিরুদ্ধ দলের লোকরা ছুটে এসে তাকে যদি হত্যা করে, কিছুক্ষণ নির্জীবের মতো পড়ে রইল। নির্জীব মানে একদম প্রাণহীনের মতো পড়ে রইল, মৃতদেহের মতো পড়ে রইল। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে, অস্পষ্ট একটা চিৎকার চেঁচামেচির দিকে কান পেতে রইল। কি শোনা যাচ্ছে দূরে চিৎকার চেঁচামেচির মধ্যে? কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতরম, আল্লাহ আকবর বলছে ওই দূরের চেঁচামেচি যারা করছে ওই লোকগুলো, না বন্দে মাতরম বলছে? বন্দে মাতরম বললে হিন্দুর দল, আল্লাহ আকবর বললে মুসলমানের দল। এইরকম কিছুক্ষণ কাটার পর হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। যেভাবে নড়ে উঠল, এটা কিন্তু কোনো হাওয়া টাওয়ায় নড়া নয়, চারিদিকে সবই স্তব্ধ হয়ে আছে, থেমে আছে। ডাস্টবিনটা নড়ে উঠল, লোকটাকে চমকে দিল আচম্বিতে। হঠাৎ আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। কার? যে লোকটা কিছুক্ষণ আগে ডাস্টবিনটাকে আড়াল করে নির্জীবের মতো পড়ে আছে, তার। ডাস্টবিনটা নড়ে উঠল কেন? দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল ভীষণ কিছুর জন্য। প্রতীক্ষা মানে অপেক্ষা। ডাস্টবিনটা নড়ে উঠল, কেউ লুকিয়ে নেই তো? কিছুক্ষণ প্রতীক্ষা অপেক্ষা করল এবং মনে মনে ভাবছে এরপরেই হয়তো একটা ভয়ঙ্কর কিছু ঘটবে, কোন একটা কেউ লুকিয়ে আছে, সে হঠাৎ এই অন্ধকারের মধ্যে থেকে জেগে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল, কোনো কিছু চলছে না, নিস্তব্ধ, সব চারিদিক থেমে আছে, কোনো কিছু ঘটলো না। তখন এই লোকটা ভাবল বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য, অর্থাৎ কুকুরটাকে তাড়াবার জন্য, শুধু কুকুরটাকে তাড়াবাই নয়, তাড়াবার জন্যই নয়, আর একটু নিশ্চিত হওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো, ভয় আছে মনে প্রচণ্ড, কিন্তু জানারও ইচ্ছা হলো, একটা আগ্রহ দেখা দিল জানার। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। উমা, ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। এই লোকটা একটু মাথা তুলে, এতক্ষণ নির্জীবের মতো পড়েছিল, এবার আস্তে আস্তে মাথা তুলে দেখবার চেষ্টা করল। দেখতে গিয়ে দেখল ডাস্টবিনটার ওদিক থেকেও আর একটা মাথা এই লোকটার মতোই উঠে এলো। অর্থাৎ এই লোকটা যেমন ওদিকে কি আছে দেখবার চেষ্টা করছে, ওইদিক ডাস্টবিনের ওদিকেও আর একটা লোক এদিকে কি আছে দেখবার চেষ্টা করছে। মানুষ, কুকুর তো নয়, ভেবেছিল কুকুর, কিন্তু না, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল, কোনো স্পন্দন নেই, কোনো কাঁপুনি নেই, শুধু পাথরের মূর্তির মতো একদম স্থির হয়ে আছে দুটো মানুষ ডাস্টবিনটাকে মাঝখানে রেখে। ডাস্টবিনের ওদিকে একজন, এদিকে আর একজন। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর। যে স্বাভাবিকভাবে সাধারণ অবস্থায় আমাদের হৃৎপিণ্ডের আওয়াজগুলো হয়, এখানে কিন্তু দুজনারই হৃৎপিণ্ডের গতিটা একটু অস্বাভাবিক, কারণ উভয়ের মধ্যে ভয়, আতঙ্ক, এটা কি হবে কি হবে একটা ভাব। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র তীব্র হয়ে উঠেছে। এদিকে লোকটার দুটো চোখ, ওদিকে লোকটার দুটো চোখ, দুজনা দুজনার দিকে তাকিয়ে আছে। দুজনার দৃষ্টিতেই, চোখের ভাষাতে ভয়, সন্দেহ, উত্তেজনা। ভয় কেন? চারিদিকের এই যে পরিস্থিতি, দাঙ্গার পরিস্থিতি, হিন্দু মুসলমানকে কোনো রকম দয়া মায়া মমতা না দেখিয়ে মেরে ফেলছে, কাটছে, খুন করছে, মুসলমানও তাই করছে। এই জন্যেই ভয়, সন্দেহ। ওই লোকটা, দুটো লোকই পরস্পর ভাবছে যে অপর লোকটা আমার ধর্মের না অন্য ধর্মের। যদি আমার ধর্মের হয় তাহলে হয়তো বাঁচতে পারবো, যদি অন্য ধর্মের হয় তাহলে ওর কাছ থেকে আঘাত পেয়ে এখনই খুন হয়ে যেতে পারি। তাই সন্দেহ, উত্তেজনা। উত্তেজনা মানে এর পর মুহূর্তে কি ঘটবে না ঘটবে। এই তিনটে অনুভূতি তাদের দুজনার মধ্যে তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। দুজনাই ভাবছে এই ওর সামনের লোকটার কাছ থেকে আক্রমণ এলো বটে, এও তাই ভাবছে, ও তাই ভাবছে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করো, কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না। এবার দুজনের মনে প্রশ্ন জাগলো, এটাই প্রথম প্রশ্ন দুজনের মধ্যে, দুজনের মনে, হিন্দু না মুসলমান? কারণ এই দুটো ধর্মের মানুষই আজকের রাত্রিতে একটা ভয়ঙ্কর দাঙ্গায় মেতে উঠেছে, খুনোখুনিতে মেতে উঠেছে। এই প্রশ্নটাই প্রথম দেখা দিল। এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। পরিণতি মানে রেজাল্ট, ফল। যখনই এই প্রশ্নটা পাওয়া যাবে তখনই সে ভয়ঙ্কর ঘটনাটা ঘটবে, সেটাই হবে পরিণতি, সেটাই ফল। যদি এদের একজন হিন্দু অপরজন মুসলমান হয় তাহলেই একটা, দুজনাই ভাবছে তাহলেই অপরের কাছ থেকে একটা ভয়ঙ্কর আক্রমণ হবে, এবং তাতে এই লোকটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণ ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। আততায়ী মানে হত্যাকারী। পালাতে গেলে পেছন ফিরতে হবে, আর পেছন ফিরলেই অন্যজন সে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলতে পারে। তাই প্রত্যেকে প্রত্যেককে লক্ষ্য রেখে মুখোমুখি পরস্পরের দিকে তাকিয়ে আছে। আজ এই পর্যন্ত। সামনের দিন আমরা আবার পরের অংশটুকু পড়ব।